সন্ধ্যা, আজ সোমবার 21 জুলাই 2014 সন, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শামারুহ মির্জা। শ্রোতা মণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমরা ফিরে যাব আমাদের প্রাণের শহর ঢাকাতে। মূল অনুষ্ঠানে যাবার আগে ঢাকা সম্পর্কে তিনটি জরুরি তথ্য দিয়ে রাখি। 400 বছরেরও বেশি পুরনো এই শহরটির নাম ঢাকা হল কেন, তা নিয়ে অনেক গল্প আছে। কেউ বলে ঢাকেশ্বরী মন্দিরের নামেই এই শহরের নাম ঢাকা হয়েছে, আবার অনেকেই বলে ঢাক নামে একটি গাছ থেকেই ঢাকা নামটি এসেছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং থিওরি আছে এক কাশ্মীরি ব্রাহ্মণ কালহানার লেখা রজত রঙ্গিনীতে। রজত রঙ্গিনী বলছে ঢাকা শব্দটি এসেছে ঢাক্কা থেকে, যার অর্থ ওয়াচ টাওয়ার। ঢাকা নিয়ে যারা আগ্রহী তাদের পড়ে দেখার জন্য এবং অবশ্যই সংগ্রহে রাখার মতো খুব ভালো একটি বই আছে, ডক্টর আহমেদ হাসান দানির লেখা ঢাকা, এ রেকর্ড অফ চেঞ্জিং ফরচুনস। 1956 সালে বইটি পাবলিশ করেছিল ঢাকা নওয়াব ফ্যামিলি ডিজিটাল লাইব্রেরি। প্রিয় শ্রোতা, এবার আমরা ফিরে যাই মূল অনুষ্ঠানে। প্রথমে শুনব আমাদের সেই পুরনো প্রাণের শহর ঢাকাকে নিয়ে নাজমা জামানের গাওয়া একটি গান। 1982 সালে গানটি লিখেছিলেন শাফাত আলী এবং সুর দিয়েছিলেন জিঙ্গা গোষ্ঠী। নাজমা জামানের গানে পাওয়া যায় 80 দশকে ঢাকাকে। আমি নিশ্চিত এই মুহূর্তে এই গানটি শুনে অনেকেই হয়ে পড়েছেন নস্টালজিক। তবে হ্যাঁ, আজও কিন্তু ঢাকাকে নিয়ে গান লেখা হয়। এখন আমরা শুনব 2013 সালে চিরকুট নামের একটি বাংলা ব্যান্ডের গাওয়া জাদুর শহর গানটি।
আরে আরে ও
এই শহর প্রাণের শহর, জাদুর শহর ঢাকারে। শ্রোতামণ্ডলী, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা কথা বলব বিখ্যাত পরিবেশ আইনবিদ সৈয়দ রিজওয়ানা হাসানের সাথে। জানব ঢাকা নিয়ে তার ভাবনা করো। সৈয়দ রিজওয়ানা হাসানের কর্মজীবনের শুরু বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলাতে। কর্মজীবনের শুরু থেকেই তিনি সফল, তবে বিশাল ব্রেকথ্রুটি আসে 2003 সালে। এবছর জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোর বিরুদ্ধে তিনি প্রথম মামলা করেন। এরপর শ্রমিকদের অধিকার আদায়, বিষাক্ত পণ্যবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ পন্থে করেছেন আরও তিনটি মামলা। 2003 সালে মার্চ মাসেই আদালতে রায় জয়ী হয় বেলা। ঢাকার পরিবেশ নিয়েও তিনি লড়ে চলেছেন বিরামহীনভাবে। সৈয়দ রিজওয়ানা হাসান পরিচালিত বেলা 2003 সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল 500 রোল অফ অনার্স পুরস্কারে ভূষিত হয়। এছাড়া প্রথম বাংলাদেশী হিসেবে 2009 সালে রিজওয়ানা পেয়েছেন পরিবেশে নোবেল পুরস্কার খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। 2009 সালে বিখ্যাত টাইম ম্যাগাজিন তাকে হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করে। 2008 সালে নেপাল ভিত্তিক ক্রিয়েটিভ স্টেটমেন্টস অ্যান্ড সাউথ এশিয়া পার্টনারশিপ প্রদত্ত সেলিব্রেটিং উইমেনহুড অ্যাওয়ার্ড প্রাপ্ত দক্ষিণ এশিয়ার প্রথম পাঁচজন নারীর মধ্যে তিনি একজন। 2012 সালে তিনি লাভ করেন এশিয়ার নোবেল প্রাইজ হিসেবে খ্যাত ফিলিপাইন ভিত্তিক রায়মন ম্যাগসেসে পুরস্কার। সৈয়দ রিজওয়ানা হাসান, বাংলা রেডিও ক্যানবেরা আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজকে আমিও ভালো আছি। তো আপনার ক্যারিয়ারে প্রথম ব্রেক থ্রু বুথে 2003 সালে। শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি নিয়ে আপনি শুরু করেন ব্রেকিং ইয়ার্ডগুলোকে। শিপিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার কথা কেন ভেবেছিলেন?
আসলে আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হই, তখন আমি জানতাম প্রথম থেকেই যে প্রথাগত যে আইন পেশা এটা আমি করব। আমি মানবাধিকারের কোন একটি ইভিকে থাকতে চেয়েছিলাম এবং আমি এমন ভাবে কাজটা করতে চেয়েছিলাম যাতে আমার শিক্ষকতার যে একটা আগ্রহ ছিল সেটাও মিটে একই সাথে আইন যে লেখাপড়া করেছি আমি আইনি সেটাকে আমি জনস্বার্থেও কাজে লাগাতে পারি। এরকম ভাবতে ভাবতে যখন আমি বেলায় কাজ করার সুযোগ পেয়ে গেলাম, বেলায় কাজ করতে গিয়ে আমি দেখলাম যে এখানে আসলে নতুন করে কাজ করার, একেবারে নতুন করে নিজেকে প্রস্তুত করার অনেক সুযোগ আছে। আরেকটা উপলব্ধি আমার মধ্যে আসলো যে দেশে এত পরিবেশ আইন আছে, এগুলোর এত জনস্বার্থমূলক দিক আছে, কিন্তু এগুলোর কোন প্রয়োগ নেই। প্রয়োগহীন অবস্থায় থাকার কারণে এই আইনগুলো জনস্বার্থকে সমুন্নত রাখতে পারছে না, অথচ এই জনস্বার্থের ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে বিশাল একটা আগ্রহ আছে। মানুষ পরিবেশগত বিষয়ে প্রতিকার পেতে চায়। তখন আমি দেখলাম যে আমি যদি এই বিষয়টা নিয়ে কাজ করি তাহলে একদিকে আমি নতুন একটা বিষয় জানবো, আমার শিক্ষকতা করার যে একটা আগ্রহ সেটা অনেকটা মিটবে, কারণ এখানে অন্য এক্সপার্টাইজ অন্যদের মধ্যে ডেভেলপ হয়নি, ফলে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে পড়াবার সুযোগ পাব। একই সাথে প্রথাগত আইন পেশাতে নিয়োজিত না থেকেও আমি আইন প্র্যাকটিস করতে পারবো, ওয়াকিলের কাছ থেকে ফি নিয়ে মামলা করলেই মামলা করবো তাছাড়া করবো না এমন ধ্যান ধারণা থেকে সরে এসে আমি এমন একটা ক্ষেত্রে কাজ করবো যেটার আগে কেউ কাজ করেনি, কিন্তু সেখানে কাজের প্রচুর সুযোগ আছে এবং জনসেবার প্রচুর সুযোগ আছে। ফলে এই কয়েকটা বিষয়, শিক্ষকতা করার আগ্রহ, নতুন একটা ফিল্ডে কাজ করা, মানবাধিকারের একটা ফিল্ডে কাজ করা এবং এমন ভাবে আইনের প্র্যাকটিসটা করা যেটা করলে আমি আইনজীবীও হব কিন্তু আবার ঠিক প্রথাগতও হব না, এর বাইরে যে জনগণের সাথে সরাসরি কাজ করার একটা সুযোগ পাবো, এই কথাগুলো মাথাতে রেখে আমি মনে করেছি বা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি বেলাতেই কাজ করবো এবং আমি পরিবেশ আইনজীবী হিসেবেই নিজেকে দেখতেছি।
চমৎকার, তাহলে আপনাকে আসলে একজন রেভলিউশনারি লয়ার বলা যেতে পারে। আপনি পড়াশোনা করে
রেভলিউশন করার ইচ্ছে?
হ্যাঁ বলুন বলুন।
রেভলিউশন করার ইচ্ছা নিয়ে হয়তো কাজটা শুরু করিনি, কিন্তু কাজটা করতে গিয়ে বুঝলাম যে যতটা সহজ ভাবে ভেবেছিলাম অতটা সহজ হয়নি। সমাজ পরিবর্তনের যে কোনো চিন্তাই আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং, পার্টিকুলারলি আমাদের মতন অনুন্নত তৃতীয় বিশ্বে যেখানে গভর্নেন্সে উইকনেস রয়ে গেছে, যেখানে মানুষকে সংগঠিত করা একটা বড় চ্যালেঞ্জ থাকে, যেখানে রাজনীতির কারণে মানুষ খুব সহজেই বিভাজিত হয়ে যায়, সেরকম জায়গায় কাজ করাটা যে কতটা চ্যালেঞ্জিং এটা পরবর্তীতে যখন কাজ করেছি তখন বুঝতে পেরেছি। প্রথম মনে হয়েছিল একটি
আপনি বোধ হয় পড়াশোনা করেছেন হোলি ক্রস কলেজে, প্রথমে বিকনস স্কুল, তারপর হোলি ক্রস কলেজে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে বোধ হয় ল পড়েছেন। আপনার কি আপনার সেই পড়াশোনার সময়কার ঢাকা কি মনে পড়ে? কেমন ছিল সেই ঢাকা? আপনার প্রিয় এমন কোন গান আছে কি যা শুনলে সেই সময়ের ঢাকাকে মনে পড়ে যায়?
যখন মনে হয় যে আসলে সত্যি কলেজ পাবো ইউনিভার্সিটি, হ্যাঁ, এবং সেই চেনা মুখ গুলো হারিয়ে যাওয়া, বন্ধুরা এক একজন সমাজে এক এক জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, সেটা মনে পড়ে।
আপনার কাছে ঢাকার সবচেয়ে ভালো লাগা জায়গাটি কোনটি? আপনার স্কুল?
আমার কাছে ঢাকা শহরের সবচেয়ে ভালো লাগা জায়গাটি হচ্ছে ধানমন্ডি লেক, কারণ তার পাশেই আসলে আমার বড় হওয়া, একটা মোটামুটি ওয়াইড লেকের পাশে আমরা বড় হয়েছি, যখন লেকের এত সৌন্দর্য বন্ধন কর্মসূচি এগুলো ছিল না, কিন্তু সেই লেকটাতে আমরা হেঁটে বেড়াতাম, আমরা লেকের মধ্যে সাপ দেখেছি, বড় বড় কৃষ্ণচূড়ার গাছ দেখেছি, যে কৃষ্ণচূড়ার গাছগুলো যে লাল ফুলে খেয়ে থাকতো, হলুদ রঙের ফুলে খেয়ে থাকতো, অনেক রঙের মানে বন্য গাছ যেগুলোকে আমরা বলি দেখেছি, ওই বড় বড় গাছগুলো যখন দেখতাম ঝড়ে দূরে উঠত বাসার বারান্দা থেকে দেখা যেত, ওই স্মৃতিগুলো সবসময় খুব মনে পড়ে। কাজে এখনো বড় হয়েছি, এখন ধানমন্ডির আশেপাশেই থাকি, কিন্তু ধানমন্ডি লেকের জন্য আমার যে আকর্ষণটা সেটা কিন্তু এখনো রয়েছে। লেকটা এখন তথাকথিত সৌন্দর্য বর্ধন কর্মসূচির আওতায় পড়ে আমার বিবেচনায় তার আবেদন অনেকটাই হারিয়েছে, সেই বন্য লেক সেই লেকটি এখনো আমার খুব প্রিয় জায়গা।
ধানমন্ডি তো এখন ভীষণ বদলে গেছে। আজকে তো ঢাকা বিশ্বের সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে বলা যেতে পারে একদমই প্রথমে, দুঃখজনক হলেও এটাই সত্য। তো ঢাকার পরিবেশগত সমস্যাগুলোর যদি একটি তালিকা কখনো করা হয়, আপনার চোখে কোনটিকে আপনি এক নম্বরে রাখবেন?
আমি সেরকম পরিবেশগত কোন ইস্যুকে এক নম্বর বলবো না, কিন্তু আমি বলবো যে আমাদের দেশে সামগ্রিকভাবে সুশাসনের যে তীব্র অভাবটা রয়েছে পরিবেশের ক্ষেত্রেও এটি একটি বাস্তবতা। দুর্নীতি, অর্থের জন্য অসুস্থ প্রতিযোগিতা, এইগুলোর কারণে পরিবেশটাকে আমরা জিম্মি করে ফেলেছি এবং মানুষকে পরিবেশগত ন্যায় বিচার, সুস্থ পরিবেশ, অধিকার এগুলোকে আমরা সেকেন্ডারি হিসেবে দেখছি। আমাদের এখনকার প্রায়োরিটি হয়ে গেছে দালাল তোলা, আজীব প্রতিষ্ঠান করা, কিন্তু কিসের বিনিময়ে কি করছে আর কি পাচ্ছি এটা আমরা দেখছি না। এটা দেখবার জন্য দেশে যথেষ্ট পরিমাণ আইন আছে, কিন্তু কোন আইনই বলছে না যে পরিবেশ ধ্বংস করে তুমি হাজারীবাগ ক্যানারি করো, বুড়িগঙ্গা ধ্বংস করে তুমি রপ্তানিমুখী শিল্প করো, বা নদী দখল করে তুমি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলো। ঢাকা শহরের সাতটা নদীর যদি আপনি রং দেখেন, রংগুলো ভিন্ন ভিন্ন নদীর ভিন্ন ভিন্ন রং, আর নদীর এখন নিজের কোনো রং নেই, বিভিন্ন ইন্ডাস্ট্রি রঙেই তার রং। আপনি যদি ঢাকা শহরের গ্রিনারি দেখেন, ঢাকা শহরে গ্রিন বলতে এখন আর কিছু নেই, আমরা যখন বড় হয়েছি প্রত্যেকটা বাসার সামনে একটা করে বাগান ছিল, এখন আপনি ঢাকা শহরের বাগান সহ বাসা আমাকে দেখাতে পারবেন না, কোনো বাগান সহ বাসা আমার চোখে পড়ে না, বাগান প্রতিযোগিতা হয় না যেখানে আমরা পার্টিসিপেট করতো, এখন আর সেরকম কোনো প্রতিযোগিতা দেখি না। ফলে আমার কাছে এটা মনে হয় না যে নদীর কথা বলবো বা সবুজের কথা বলবো না বা আনপ্ল্যান্ড আরবানাইজেশনের কথা বলবো না বা ট্রাফিক কন্ডিশনের কথা বলবো না, প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যা জড় দুর্ভোগের চরমে নিয়ে গেছে আমাদের সকলকে, কিন্তু আমি বলবো এর মূলটা হচ্ছে পরিবেশগত সুশাসনের অভাব, সেটাই আমার কাছে মনে হয় ঢাকার তো বটেই দেশের সবচেয়ে বড় সমস্যা।
ঢাকাকে নিয়ে কি কোনো স্বপ্ন আদৌ দেখা যায়? আমি বলতে চাচ্ছি যে ঢাকার এই যে ঢাকা বর্তমানে ঢাকা, এই ঢাকা কি বদল আসলে সম্ভব কখনো?
সম্ভব এটা এটা মনে করি বলেই তো আসলে আমরা কাজ করছি। আমরা যদি মনে করি যে ঢাকাকে আর বদলানো সম্ভব না, দিনকে দিন এটা আরো খারাপ অবস্থাতেই যাবে, কারণ আইন কানুন যাই থাকুক না কেন সেগুলোর ব্যাপারে কেউই সিরিয়াস না, তাহলে তো আর এই কাজগুলো আমরা করতাম না। কিন্তু আমরা এই কাজগুলো করি এই কারণে, ঢাকা যে পথে চলছে স্পষ্টতই সেটি সঠিক পথ নয়, ঢাকা যে পথে চলছে স্পষ্টতই সেটি আইনি পথ নয়, ঢাকা যে পথে চলছে স্পষ্টতই সেটি জনসমাদৃত কোনো পথ নয়। ফলে জনগণের সমর্থন যেহেতু আমাদের কাজের জন্য আছে, জনগণ যেহেতু ভিন্ন রকমের ঢাকা দেখতে চায়, আপনি যে স্টাডির কথা বললেন, সেই স্টাডি বলে দিয়েছেন সবচেয়ে বেশি অবসবাসযোগ্য নাগরিক, এর চেয়ে খারাপ আমার তো আমাদের কোনো উপায় নেই। এবং এই স্টাডি রিপোর্ট থেকে বোঝা যায় যে আসলে আমাদের এখন পরিবর্তনের কথা ভাবতে হবে, তাই না? আমরা যে ট্রেন্ডে যাচ্ছি সেটা আনসাস্টেইনেবল, যে পথে আনসাস্টেইনেবল, তাই এই পরিবর্তন যদি না করি তাহলে অবসবাসযোগ্য সবচেয়ে অবসবাসযোগ্য কি নরকে, মানে এর পরে রাজপথ আছে নরক, আমরা কি আমাদের প্রিয় শহরটা যেখানে আমরা বড় হয়েছি, আমাদের পূর্বপুরুষেরা বড় হয়েছে, আমাদের সন্তানরা বড় হচ্ছে, অনাগত যারা নাগরিক তারা বড় হবে, তাদের জন্য আমরা একটা বড় রেখে দেবো। ফলে আমি মনে করি ঢাকাকে বদলানো সম্ভব, ঢাকা দীর্ঘ অঙ্গীকার নেই এগুলো পরিকল্পনা বাস্তবায়নের জন্য। নদীকে দূষণ মুক্ত করতে, দখল মুক্ত করতে আইন আছে। আজ পর্যন্ত এত বছর আইনি লড়াই চালিয়ে এত টাস্ক ফোর্স দিয়ে এত কিছু করে একটা নদীকে কিন্তু দখল মুক্ত করে আমরা দেখাতে পারিনি। কিন্তু এটাও একই সাথে খেয়াল করতে হবে, দখল মুক্ত করে দেখাতে না পারলেও সরকারও এটা অনুধাবন করে যে পরিবেশ, সুস্থ পরিবেশের দাবিটা মানুষের একটা ন্যায্য দাবি, ফলে সরকার কিন্তু টাস্ক ফোর্সটা করে। সেই টাস্ক ফোর্সে অনেক সমালোচনা আমরা করতে পারি, তারপরেও কিন্তু সরকার করতে বাধ্য হয়েছে, সরকার নদী রক্ষা একটা কমিশন করতে বাধ্য হয়েছে। এবং পাবলিকলি সরকার কখনো বলতে পারছে না যে নদীগুলোকে আমরা স্যাক্রিফাইস করে দেবো, বরং তাকে বলতে হচ্ছে নদীগুলোকে আমরা রক্ষা করবো, সবুজকে আমরা রক্ষা করবো, জলাশয়কে আমরা রক্ষা করবো। এখন এই যে বলছে, এই বলার সাথে সততা যখন যোগ হবে তখন ঢাকা শহরে পরিবর্তন আনা সম্ভব। আমি মনে করি ঢাকা শহরে পরিবর্তন আনতে জনগণের যে ইচ্ছা থাকা প্রয়োজন সেটা আছে, যে প্রয়োজন থাকা প্রয়োজন সেই প্রয়োজনটা আছে। কারণ বলছি বসবাসের অর্ধেক বলতে কিন্তু নরকে যেতে পারি না, যে আইনি কাঠামোর প্রয়োজন সেই আইনি কাঠামো আছে, যে সকল কর্তৃপক্ষের প্রয়োজন সে সকল কর্তৃপক্ষ আছে। আমি তো মনে করি সম্ভব যদি রাজনৈতিক সততা থাকে এবং রাজনৈতিক অঙ্গীকার থেকে, রাজনৈতিক সততা এবং অঙ্গীকার এমনি এমনি আসবে না। কারণ পরিবেশ যারা ধ্বংস করে তারা সাংঘাতিক ক্ষমতাশালী, তাদের উপরে চাপটা ক্রমাগত রাখতে হবে এবং অব্যাহত রাখতে হবে।
হ্যাঁ, কোথায় জানি পড়েছিলাম যে মানুষ তার স্বপ্নের সমান বড়, স্বপ্ন তো আমাদেরকে দেখতেই হবে। গত বছর টেডেক্স ঢাকায় আপনি এনভায়রনমেন্টাল জাস্টিস নিয়ে কথা বলেছিলেন, সেখানে বলেছিলেন এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইস্যুগুলোকে কানেক্ট করছে এনভায়রনমেন্টাল জাস্টিস। আপনি কি একটু ব্যাখ্যা করবেন আমাদের শ্রোতাদের জন্য এই এনভায়রনমেন্টাল জাস্টিস ব্যাপারটি?
একটা গাছ বাঁচাতে, একটা কুকুর বাঁচাতে, সে মানুষ বাঁচালে আমাদের সেই গাছ আর কুকুরের গল্প করে লাভ। কিন্তু কালক্রমে আমরা সবাই বুঝতে পারছি যে গাছটাকে বাঁচাতে না পারলে কিন্তু আসলে আমরা নিজেরাও কেউ বাঁচতে পারবো না। আপনি যতই বড় লোক হন না কেন, আপনার পকেটে যতই টাকা থাকুক না কেন, নদী যদি এমন ভাবে দূষিত হয়ে যায় যেটা মৃত হয়ে যায় এবং সেখানে একটা মাছ না থাকে, তাহলে টাকা দিয়ে আপনি কি কিনে খাবেন আমাকে বলেন?
সত্য,
তখন তো আপনি খাদ্যই পাবেন না। এবং আমরা পৃথিবীতে যত মানুষ আছি সকলেই কিন্তু প্রকৃতি থেকেই কোনো না কোনো ভাবে জীবিকা আমরা আহরণ করে থাকি। আপনি নিঃশ্বাস দাঁড়িয়ে বাঁচতে পারবেন? আপনি শুধু যদি সিদ্ধান্ত নেন আজকে যে আমরা শুধু গাড়ি চালাবো, এয়ার কন্ডিশন গাড়ি হবে, গাড়ির গ্যাস নামাবো না, বাইরে কি হচ্ছে এটা কিন্তু আমরা খেয়াল করবো না, আমাদের জানানো দরকার নেই। ওরকম একটা জীবন কিন্তু চাইলেই আপনি করতে পারবেন না, তাই না? আপনাকে গাড়ির গ্যাস নামাতেই হবে এবং ওই বাতাস নিঃশ্বাসের সাথে সেবন করতেই হবে। সেই বাতাসকে যদি আপনি দূষিত করে ফেলেন তাহলে আপনি বাঁচতেই পারছেন না। কাজেই আমরা যে আমরা জীবিকার কথা বলি, নদী নদীর দূষিত হয়ে যাওয়ার অর্থ কি? তার মানে ছেলে তার জীবিকা হারাচ্ছে, মাঝে তার জীবিকা হারাচ্ছে। নদী দূষিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার যেভাবে রিচার্জ হওয়ার কথা মনে হচ্ছে না, জলাশয় ভরাট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে না, ফলে আপনি কদিন থেকে খাওয়ার পানি পাবেন না। তো এই যে পানি পাওয়া, খাদ্য, এগুলো কিন্তু আমরা ব্রডলি সামাজিক ইস্যু হিসেবেই দেখি। পরিবেশের কোন ফ্যাশন এজেন্ডা পার্টিকুলারলি বাংলাদেশের মতো উঠে না, কোনো অভিভাবক নেই এখনো সরাসরি ভাবে জীবিকা অর্জন করে প্রকৃতির থেকে, যেখানে 60% লোক এখনো কৃষি কাজ করে তার জীবিকা অর্জন করে, যেখানে এখনো 60% লোকের জন্য একমাত্র অ্যানিমাল প্রোটিন সাপ্লাই হচ্ছে নদীর মাছ। এগুলো কি রক্ষা না করতে পারলে এই 60% বা 80% লোকের জীবন জীবিকা তো ধ্বংসের মুখে পড়ে যাবে। সেজন্য আমি বলছি যে এনভায়রনমেন্টাল জাস্টিস নতুন করে আবিষ্কার করার কিছু নেই, এটা আমাদের সমাজের সাথে আমাদের জীবন জীবিকার সাথে অত্যন্ত ভাবে জড়িত। এটি কেবল ভিন্ন ভাবে দেখবার একটা বিষয় নিয়ে দাঁড়িয়েছে এই কারণে যে আমরা অর্থনৈতিক উন্নয়নের যে মডেলটা ফলো করছি সেই মডেলটা ভাঙত, এবং সেই মডেলটা এসে আসলে আমাদের এই ন্যাচুরাল রিসোর্স গুলোকে প্রডিউস করে দিচ্ছে, ডিগ্রেড করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে না এই উন্নয়ন টেকসই হবে, না আমরা পরিবেশগত রিসোর্স গুলোকে বাঁচাতে পারবো, তখন একটা মহা বিপর্যয় আমাদের সামনে আসে। কাজে আমরা পরিবেশগত জাস্টিসের কথা যখন বলি তখন আমরা উন্নয়ন বন্ধের কথা বলি না, উন্নয়নটাকে ভিন্নভাবে চিন্তা করে পরিবেশটাকে রক্ষা করে কিভাবে করা যায় যাতে সমাজের সকলেই একই রকম উপকৃত হতে পারে, সেটাকেই আমরা এনভায়রনমেন্টাল জাস্টিস বলি।
আচ্ছা, ব্যাপারটি এখন অনেক সহজ হল। 2009 সালে সমগ্র 2009 সালে টাইম ম্যাগাজিন আপনাকে হিরো অফ এনভায়রনমেন্ট উপাধিতে ভূষিত করেছিল। 2012 সালে পেলেন এশিয়ার নোবেল নামে পরিচিত র্যামন ম্যাগসেসে পুরস্কার। আরও অনেক পুরস্কার পেয়েছেন। এই যে পরিবেশ আন্দোলনে আপনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, এই সবকিছুর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষিত মুহূর্তটি কথা বলুন আমাদের।
মুহূর্তটি এখন এসেছে কিনা জানি না, অনেক কাজ করেছি, অনেক ভালো রায়ও পেয়েছি, অনেক ভালো সিদ্ধান্তও পেয়েছি, কিন্তু বাস্তবতার জায়গায় গিয়ে কিন্তু এখনো সাফার করে যাচ্ছি। কাজে পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম চোখের সামনে, কিন্তু সেই পরিবর্তন এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু আকাঙ্ক্ষিত কয়েকটি মুহূর্ত এমন এসছে যখন অনেক বড় বড় প্রভাবশালী বলেছে যে আপনারা তো এই মামলা জিততে পারবেন না, খামোখা কেন কোর্টের সময় নষ্ট করছেন, খামোখা কেন এত বড় হাউজিং কোম্পানি বা হিন্দি চাষি বা জাহাজ ভাঙা শিল্প মালিকদের মধ্যে লড়াই করছেন, একটু কোনোদিন পরিবর্তন হবে না, হাজিরি বা ক্যালারি তো কখনো সরবে না। কিন্তু যখন ওই রায়গুলো পেয়েছি তখন ওই মুহূর্ত গুলো কিন্তু অনেক অন্যরকম, সমাজে যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে প্রভাবশালীর বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না, এই ধারণাটা কিন্তু আসলে আমাদের কার্যক্রমের মাধ্যমে আস্তে আস্তে বদলানো শুরু হয়েছে। সেগুলো অনেক সেগুলো তো আমি একটা মুহূর্ত বলা সম্ভব না, সেগুলো বেশ আকাঙ্ক্ষিতই আমার কাছে মনে হয়েছে। অনেকদিন অপেক্ষা করে হয়তো রায়টা আমরা পেয়েছি এবং সেটা লিড নিউজ হয়েছে দেশের প্রায় সবকটা মেইন স্ট্রিম পত্রিকাতে। অতি সম্প্রতি আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার ব্যক্তিগত জীবনে, হয়তো আমার পেশাগত কারণেই এটা হয়েছে। তখন এরকম দেখেছি যে দেশের মানুষ কতটা আমার পাশে এসে দাঁড়িয়েছে, শুধুমাত্র এই কারণে যে আমি তাদের পক্ষ হয়ে কথাগুলো বলি। যারা আমার পাশে দাঁড়িয়েছে অনেকের সাথে আমার পরিচয় নেই। গোটা দেশব্যাপী যে আন্দোলনটা হয়েছে, ওই আন্দোলনটা একটাই কারণ হচ্ছে দেশের মানুষ বাস্তবতা এবং সত্য কথা বলাটা এখন পছন্দ করছে এবং চাচ্ছে। সেটা আমার কাছে মনে হচ্ছে খুবই খুবই নেতিবাচক একটা উদাহরণ থেকে এই উপলব্ধিটা আমার মধ্যে এসেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এমন সাংঘাতিক আক্রমণের পরেও আমি ভেঙে যাইনি,
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সব বেদনা সব অভিযোগের পরেও ঢাকা আমাদেরই শহর, বড় ভালোবাসার শহর। এ ঢাকাতেই আমাদের পথ চলা, স্বপ্ন দেখা এবং ফিরে যাওয়া বারবার। শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আমাদের মতামত জানাবার ঠিকানা হল bangla@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.bangla-radio.org.au। আমাদের আজকের অনুষ্ঠানে বাজানো গানগুলি ইউটিউব থেকে নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি শ্যামল মির্জা, শুভরাত্রি।